You're with SBS Radio.
বাংলাদেশের জাতীয় দলের প্রথম দিকের খেলোয়াড় এবং পরবর্তীতে নির্বাচক ও বর্তমানে কাউন্সিলর হিসেবে কাজ করছেন ওমর খালেদ রুমি। শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলছি ওমর খালেদ রুমির সঙ্গে। ওমর খালেদ রুমি, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে চমৎকার খেলে জয়লাভ করলো, আপনার কি মনে হয়, কেমন লাগলো এই খেলা?
হ্যাঁ, সাংঘাতিক ভালো। আমি তো আশাই করেছিলাম যে ভালো করবে, তবে এতটা রান করবে সেটা কিন্তু প্রথমে আমি ভাবিনি, অনেকেই ভাবিনি। তার কারণ হচ্ছে যে ইংল্যান্ডের পিচ সম্পর্কে আমরা শিওর না, তো এই পিচে দেখলাম যেভাবে কাজ করলো পিচটা, তাতে আমার ব্যাটিং এর ফেভারই ছিল এবং ঠিক সময় মতোই আমরা ব্যাটিং পেয়েছিলাম, যার জন্য ছেলে আবার তারপরে আবার প্রয়াস হলো যে আমাদের যে এখানে দরকার স্কোর করার, যেমন একটা পার্টনারশিপ বা দুটো পার্টনারশিপ, বড় বড় পার্টনারশিপ, তিনটা পার্টনারশিপ ছিল, যে এই তিনটা পার্টনারশিপের জোরেই কিন্তু আমরা এতগুলো রান করতে পেরেছি, যেটা একটা অভাবনীয় ব্যাপার। এবং এই রেকর্ডটা যে হলো গত কয়েক ওয়ার্ল্ড কাপ হিসাব করে দেখা গেল যে এবারের ওয়ার্ল্ড কাপ হলো সবচেয়ে আমাদের জন্য এবং এশিয়ান টে যে কোনো টিমের জন্য সবচেয়ে বেশি রান পাওয়া একটা মুহূর্ত। এই মুহূর্তটা আমাদের মানে সারা জীবন থাকবে ইতিহাসে, এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য এবং এটা আমরা আশা করি যে আরো পরবর্তী আরো যেন হয়।
সাকিব ও মুশফিকের যে জুটি, এটা তারা নিজেরাও জানতো না যে তারা এত ভালো জুটি করে খেলেছে এবং তাদেরকে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল।
হ্যাঁ, এটার কারণ হলো যে ওই যে বোলিং, ওরা যে বোলিং করলো সাউথ আফ্রিকানরা, বোলিং ওদের বোলিং এ ধার ছিল না। এই কারণে যে পিচ যে ছিল সেই পিচে স্পিন ছিল কম, আবার তেমনি সুইংও তেমন ছিল না, কন্ডিশনে বাতাসেও তেমন সুইং ছিল না, যার জন্য কোনো কিছু ভালোভাবে করতে পারেন। আর এই সুযোগে আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু একদম পুরো ব্যাটে বল এসেছিল, ভালো ব্যাটে এসেছিল এবং সবাই স্কোর যা করেছে, চান্স তো তেমন কিছু কোনো জায়গায় চান্স দেয়নি। যে আমার ব্যাটিংটা হয়েছিল বলতে পারলে একবার অলমোস্ট প্রায় নিখুঁত, কারো কোনো ভুল ছিল না, যার জন্যই কিন্তু আমরা এই দুটো ওই যে পার্টনারশিপ যেটা হলো বিশ্বকে
শুরু থেকেই তো বাংলাদেশের রান রেট খুব ভালো ছিল, বলের সঙ্গে পাল্লা দিয়ে রান হচ্ছিল। আমি আশা করেছিলাম দুটো না হোক অন্তত একটা সেঞ্চুরি হবে, কিন্তু দুজনই এই 70-এর কোটায় গিয়ে থেমে গেল।
হ্যাঁ, এইটাই হলো একটা ইয়ে, আমাদের একটা ইয়ে থাকলো, মানে একটা আশা ছিল, সেটা হলো না,
মনে হচ্ছিল সেঞ্চুরি হয়েই যাবে,
হয়েই যাবে 76 77 78, তার থেকে তো কত দূরে আর।
আমার মনে হচ্ছিল যে হাত খুলে না মেরে যদি তারা এক দুই সিঙ্গলস ডাবলস নিয়ে খেলতে থাকতো এবং লুজ বল পেলে মারতো তাহলে হয়ে যেত।
হ্যাঁ, হয়ে যেত। ওই পরের দিকে হয় কি, ওই ইয়েতে চলে আসে, মানে বড়ির মধ্যে চলে আসে যে স্কোর করতে হবে, আরো জোরে স্কোর করতে হবে, আর বেশি স্কোর করতে হবে,
মানে ধৈর্যের একটা ব্যাপার, একটা টেম্পারামেন্টের ব্যাপার।
হ্যাঁ, টেম্পারামেন্টটা এইখানে, টেম্পারামেন্টটা যদি ঠিক থাকতো, ধৈর্য যদি কিছুটা কাজে লাগাতে পারতো তাহলে অনায়াসে, কারণ ওভার অনেকগুলো ছিল, আরামে সেঞ্চুরি হয়ে যেত, দুজনেই সেঞ্চুরি হয়ে যেত। কিন্তু এখানে একটা ভুল করে ফেললো সাকিব, একটা ভুল করে ফেললো, স্লাইট লাইনে, লাইনের বাইরে চলে গেছিল ওর বডি, যার জন্য ওই ফাঁক দিয়ে ঢুকে বোল্ড হয়ে গেল। আর ওই বোল্ড হওয়াতে কিন্তু ওই দুজন যখন পার্টনারশিপ হয়, একজন আউট হয়ে গেলে কিন্তু আরেকজনের মধ্যে প্রবলেম হয়ে যায়, ওই কনসেন্ট্রেশনের ছেদ পরে, যেটা হলো আর কি পরে আমাদের দুজনের যেটা হলো। এখান থেকে শেখার কিছু আছে, এরা দুজন যদি মনে করে পরবর্তী যখন হবে তখন এই এই জিনিসটা আসবে যে ঠিক আছে আমরা চেষ্টা করি, কারণ এটা তো দলের জন্যই খেলা, আমার নিজের জন্য শুধু না, আমি যদি খেলি 100 রান করি দলে তো 300 রান হবে, এই চিন্তা যদি মাথায় থাকে, দুজনেই ছিল কিন্তু ওই বললাম না যে কোনো কারণে যদি কনসেন্ট্রেশন ছেদ হয়ে যায় তখনই কিন্তু এরকম হয়ে যায়, যেটা হলো দুজনের জন্য হলো।
ইংল্যান্ডের এই কন্ডিশন অনুযায়ী এই মাঠগুলো যেরকম আপনি জানেন বা পিচ গুলো, শুরুতে ব্যাটিং করে কিরকম রান করতে পারলে বলা যাবে যে মোটামুটি ফাইটিং স্কোর হবে বা জেতার সম্ভাবনা থাকবে?
যেটা করলাম 330 তো সবসময় হবে না, এখন যদি তাই না হয় তাহলে আমাদের টার্গেট কি থাকবে, টার্গেট এটাই থাকবে 300 প্লাস যা হয়, 300 কাছাকাছি না হলে কিন্তু এখানে যারা সেকেন্ড ব্যাটিং করে তাদের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে। প্রথম দিকে পিচ যেরকম সতেজ থাকে, পরের দিকে সেরকম সতেজ থাকে না, একটু ইয়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায় পিচ, তখন বল ব্যাটে হয়তো নাও আসতে পারে এবং সেই সেকেন্ড সেশনে যখন পরেরবার যখন ব্যাট করবে যারা, তাদের জন্য সমস্যা হয়ে যাবে রান তারা করা। এই জন্য 300 রানের কাছাকাছি যদি হয় যে কোনো টিমের জন্য, 300 রানের কাছাকাছি হলেই কিন্তু জেতার একটা বা জয় পাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে।
এখন বাংলাদেশের সামনে যে ম্যাচগুলো আছে, এ বিষয়ে আপনি কি মনে করেন যে কোন দিকে জোর দেওয়া উচিত বা এরকম কোন বিষয় আপনার চোখে পড়েছে যে যে বিষয়গুলো কাটিয়ে ওঠা দরকার?
এখানে আমার মনে হয় আমাদের তো মোটামুটি এই যেহেতু টিম ভালো করেছে, জিতে আমরা জয় পেয়ে গেছি, এবং সেই টিমকে চেঞ্জ করা মুশকিল হয়ে যাবে, কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে আমাদের মনে হয় একটা স্পিনার একটা নিলেন নিতে পারি আমরা, কিন্তু এখন এই মুহূর্তে সেকেন্ড ম্যাচটা খেলবো সেই ম্যাচ কিন্তু চেঞ্জ না করেই খেলা উচিত, কারণ উইনিং টিম যেটা হয় সেটা এই উইনিং টিম দিয়েই কিন্তু আবার পরবর্তী কয়েকটা ম্যাচ খেলা উচিত। আমি সেকেন্ড ম্যাচে আমি বলবো যে এই টিমই থাকবে, পরবর্তীতে চেঞ্জ দরকার হবে, একটা স্পিনার দরকার। তবে এখানে একটা ব্যাপার আছে যে পিচ যে দেখলাম সেই পিচ যদি এরকম প্রতিটা পিচ যদি এরকম হয় তাহলে কিন্তু ব্যাটিং এর রানের সংখ্যা বেশি থাকবে, আর পিচ যদি কিছু টার্নিং হয় তাহলে আমাদের আমাদের স্পিনাররা ভালো করতে পারবে। যেমন কালকে যেমন স্পিনারদের বলের টার্ন আমি খুব একটা দেখিনি, ওদের দলের স্পিনারের বলের খুব একটা টার্ন ছিল না, কারণ পিচের জন্য ওই কন্ডিশন। কিন্তু মোটামুটি আমরা উঠে গেছি, আমরা মোটামুটি ওই রকম পরিমাণে উইকেট না পেলেও মোটামুটি চলে গেছি, আমাদের জিতে গেছি, আমরা জয় পেয়ে গেছি, কারণ আমাদের মোটামুটি বোলিং একেবারে খারাপ হয়নি। কিন্তু এখন কথা হচ্ছে
কন্ডিশন কি মনে করেন,
ফিল্ডিং ঠিকই আছে, ফিল্ডিং এ কোনো সমস্যা
নেই, ক্যাচ যেগুলো ছুটে গিয়েছে সেগুলো বলা যায় যে চেষ্টা করেছে।
হ্যাঁ ছুটে গেছে, সেটা হলো এক হলো সৌম্যজিত ক্যাচ দিতে ছাড়লো, সেটা ঠিক করে ইয়ে করতে পারেনি, অ্যাডজাস্ট করতে পারেনি, বলটা অনেক উঁচু ছিল। পরবর্তী আরেকটা
জায়গা দোষ বলা যায় না, ধরতে পারলে ভালো হতো, কিন্তু অত বড়
দোষ মানে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেনি ওই লাইন, ওই যে ফ্লাইট অ্যাডজাস্ট বলের সঙ্গে ফ্লাইট
অ্যাডজাস্ট। রান আউটের বিষয়গুলো,
রান আউটের বিষয় তো আমাদের মুশফিক, তো প্রথমে যে রান আউট যেটা করলো সেটা সাংঘাতিক রান আউট, মুশফিক এটা পারবে জানা কথা, তবে আরো দু একজন হয়তো ইয়ে করতে পারেনি, সুবিধা করতে পারেনি। এটা হলো কি প্রথম দিকে, প্রথম ম্যাচ তো, প্রথম ম্যাচে হয় কি অনেক সময় নতুন জায়গায় এসে অনেক সময়
আপনি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ তো দেখেছেন, তো সেখানে পাকিস্তানের ব্যাটিং অর্ডারের যে কি বলে যে দুরবস্থা এবং ক্রিস গেইলের যে ঝড়ো ব্যাটিং একই পিচের মধ্যে আগে আর পরে ব্যাটিং,
এখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুশকিল হয়ে যাবে। কারণ ওয়েস্ট ইন্ডিজের দুই গেল ছাড়াও আরো দুজন ভালো ব্যাটসম্যান ওখানে রয়েছে, ভালো মানে কি দুর্দান্ত ব্যাটসম্যান, ওরা যে কোনো সময় কিন্তু মানে উল্টাপাল্টা করে ফেলতে
পারে, পেস বল এবং বাউন্সের বিষয়,
হ্যাঁ পেস বল, হ্যাঁ ওদের ওই আরেকটা শক্তি হলো বাউন্স, বাউন্স পেয়ে যায় ওরা, যে বোলার যারা প্রত্যেকেই দেখি বাউন্স করে পাকিস্তানের ব্যাটসম্যানকে ধরাশাই করে দিল। আমি একটু অবাক হয়ে গেলাম, পাকিস্তানের ব্যাটসম্যান আগে ইংল্যান্ডের সঙ্গে যেরকম খেলা খেললো তার এই খেলাতে একেবারে উল্টো খেলা খেললো, মানে ওরা কেউ দাঁড়াতেই পারলো না, এটা আমার কাছে অবাক লাগলো ঘটনা, যে এরকম ধরার কথা ওদের তো নিজেও নিশ্চয়ই অবাক হয়ে গেছে যে এরা আমাদের ব্যাটসম্যান এইভাবে ফেল করলো কেন। তার কারণ ওরা ওই বাউন্স বলগুলোতে ওরা সুবিধা করতে পারেনি, খেলতে পারেনি, এবং আমাদেরকে তখন এইটাই খেলতে, বাংলাদেশ যখন যখন খেলবে ওদের সঙ্গে তখন এইটাই আমার চিন্তা করে নামতে হবে যে আমরা ওই বাউন্সগুলো কিভাবে সামলাম, ওইভাবে যদি নেক্সট ডে প্র্যাকটিস করতে পারি কিছুটা তাহলে কাজে দিবে, নাহলে কিন্তু আমাদেরও ওই সমস্যা হয়ে যেতে পারে।
এইটা আমাকে ক্রিস গেইলের যে ব্যাটিং দেখলাম, সে যেভাবে অবলীলা সে ছক্কা হাঁকাচ্ছিল, আমাদের পেস বোলারদের কি অবস্থা?
আমাদের পেস বোলারদের ওইভাবে খেয়াল করতে হবে যে ক্রিস গেইল যে ব্যাটিং করে প্রত্যেকটা ব্যাটসম্যানের কোনো না কোনো জায়গায় একটা জায়গায় ছোট হলেও অল্প হলেও একটু দুর্বলতা থাকবে, এবং দুর্বলতা মেইন দুর্বলতা হচ্ছে যে ব্যাটসম্যানটা বেশি রান করবে কোন শটে বেশি রান করে ওই শটটাই কিন্তু তার জন্য দুর্বলতা,
মানে প্রলুব্ধ করে ট্র্যাপ করতে হবে।
হ্যাঁ ট্র্যাপ করতে হবে, ওইখানে ট্র্যাপ
করতে হবে, ম্যান টু ম্যান ওয়ার্ক করতে হবে, চিন্তা করতে হবে ইন্ডিভিজুয়াল হিসেবে।
হ্যাঁ চিন্তা করতে হবে, দেখতে হবে যে ওখানে কোন জায়গায় বল ফেললে আমি ওই ওই উইকেটটা পাওয়ার একটা চান্স থাকবে, খেলতে দেবো, খেলে ওকে মারবেই, এই মারতে মারতে গিয়ে আউট হবে, কিন্তু সেখানে কোন জায়গায় করবো এটা এখন থেকে ওদের ওর খেলা দেখে। আমাদের বোলাররা তো ম্যাক্সিমাম ছেলেপেলে বোলাররা খেলেছে ওর সঙ্গে এই বিপিএল এ, কাজে জানে, জানা উচিত।
আমাদের বোলারদের গতি কিরকম?
মানে আমাদের বোলারদের গতি মোটামুটি একেবারে কম না, তবে রুবেল সবচেয়ে বেশি করে, তাস্কিন তো নেই, তাস্কিন থাকলে তাস্কিনও অনেক জোরে করতো, ওদের মতই প্রায় কাছাকাছি, ওদের একটু বেশি আমাদের থেকে, দু একজনের 145 আমাদের 140-41-42 এরকম থাকে, কাছাকাছি থাকে, ওটা মেইন প্রবলেম না। মেইন প্রবলেম হচ্ছে আমাদের লাইনের লেন ঠিক জায়গা মতো, যেমন বিপিএল এ যে খেলাগুলো দেখলাম তাতে দেখলাম সবচেয়ে বেশি ভ্যারিয়েশন ছিল রুবেল আর তাস্কিনের, এখানে রুবেলের দরকার হবে, কারণ ওই ভ্যারিয়েশন আমাদের পেজগুলোর মধ্যে একমাত্র রুবেলই, রুবেলের পেজ ভ্যারিয়েশন বেশি, এবং সে উইকেটও পেয়েছিল বিপিএল অনেক, এবং তাস্কিন সবচেয়ে বেশি পেয়েছিল, কাজে ওদের দুজনকে আমি ভেবেছিলাম থাকবে টিমে, তো দুজনই নেই, কাজে এখন ওদের একজনকে অন্তত থাকতে হবে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে খেলার সময়।
সেমিফাইনালে খেলার জন্য বাংলাদেশের কিরকম পয়েন্ট দরকার? মোটামুটি কতগুলো ম্যাচ জিততে পারলে মনে করেন যে মোটামুটি সম্ভাবনা থাকবে?
এখানে নয়টা খেলা, তো নয়টা খেলার মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম পাঁচটা খেলা জিততেই হবে সেমিফাইনাল জিতে গেলে, মিনিমাম পাঁচটা, পাঁচটা না খেললে ও পাঁচটা না জিতলে ওই পিছনে পড়ে যাবে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এই পাঁচটা ভালো ভালো টিম সবই, সাউথ আফ্রিকাতে ভালো টিম ছিল ওকে হারালাম, এমন যদি বাকি কয়েকটা টিম বাকি আটটার মধ্যে যদি আমরা পাঁচটা জিততে পারি তাহলে শিওর আমরা সেমিফাইনালে যাবো, আমি আমি মনে করি, আমি মনে করি সেটাই এটাই একমাত্র সম্ভাবনা।
ওমর খালেদ রুমি, এসবিএস বাংলা শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন?
হ্যাঁ শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে কি বলে, ক্রস ইউর ফিঙ্গার্স এন্ড ওয়েট ফর দ্য
ওমর খালেদ রুমি, এসবিএস বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ এসবিএস কে। Want to hear more stories like this? Subscribe to our regular podcasts on iTunes.